حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ۔ مدنی چینل درشک بند انوشٹھان مدنی پرجالوچنا سپتاہ گڑے آر ایک بار ہمارا اپستھت ہوئے اپنارا جے جکھانے بسے انوشٹھان دیکھیں سکل کے جانائی سواگت نچے اوگت رہے انوشٹھان مدنی پرجالوچنار مدد بشے بھتک آلوچنا کرا ہے۔ আমাদের সাথে মুবাল্লিগিন ইসলামী ভাই থাকেন আজকেরও আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেলে প্রিয় মুখ আমাদের জহির ভাই আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের কামাল ভাই আমাদের সঙ্গে রয়েছেন। এনাদের থেকে মাদানী ফুল গ্রহণ করব। আসুন শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়াত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়াত তার আমল অপেক্ষা উত্তম। ভালো নিয়াত ছাড়া কোনো ভালো কাজের স্বভাব পাওয়া যায় না, আর ভালো কাজের মধ্যে যত ভালো নিয়ত বেশি হবে সওয়াব তত বেশি হবে। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন সওয়াব অর্জনের নিয়তে, ইলমিন শিক্ষা অর্জনের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান মাদানী পর্যালোচনা দেখব ইনশাআল্লাহ তাআলা। এর মধ্য থেকে শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে মনে রাখবো, অন্যের নিকট পৌঁছাবো, যথাসম্ভব লিখে রাখারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم۔ مول আলোচনা যাব, কিন্তু এর পূর্বে দুরূদ পাকের ফজিলত আমরা শ্রবণ করব। রাহমাতুল আলামিন শাফিউল মুযনিবিন হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে হাদিসে পাকটি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। আজকের বিষয়ে জানাবো, এর পূর্বে আসুন একটি ঘটনা শ্রবণ করি। আল খায়রাতুল হিসানুল হাইতামি এই কিতাবের 50-54 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি উল্লেখ রয়েছে। জমজমাট বাজারে রেশমি কাপড়ের একটি দোকানে দোকানটির কর্মচারী আল্লাহ তাআলার কাছে জান্নাত চেয়ে দোয়া করছিল। এই অবস্থা দেখে দোকানের মালিক এ হৃদয় নরম হয়ে গেল, দু চোখ থেকে এমনভাবে অশ্রু গড়াতে শুরু করল যে তার উভয় কান ও কাঁধ কাঁপতে লাগল। দোকানের মালিক সাথে সাথে দোকান বন্ধ করার নির্দেশ দিলেন, নিজের মাথার উপর কাপড় মুড়িয়ে তাড়াতাড়ি উঠে গেলেন আর বলতে লাগলেন, আফসোস আফসোস, আমরা আল্লাহ তাআলার প্রতি কতই যে ভয়হীন হয়ে গেছি, আমাদের মধ্য থেকে কেবল একজন লোক নিজের মন থেকে আল্লাহ তাআলার কাছে জান্নাত চেয়ে নিচ্ছে, এ তো অনেক সাহসিকতার আবেদন। আমাদের মতো গুনাহগারদের উচিত আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহের ক্ষমা প্রার্থনা করা। সে দোকানের মালিক আল্লাহর ভয়ে অত্যন্ত ভীত ছিলেন, রাতে যখন নামাজের জন্য দাঁড়াতেন তার চোখ থেকে এমন ভাবে অশ্রু বের হতো যে চাটাইয়ের উপর টপ টপ করে চোখের পানির ফোটার শব্দ শোনা যেত। আল্লাহু আকবার। আর এত বেশি কান্না করতেন যে আশেপাশের লোকজনের মনে তার প্রতি দয়া সৃষ্টি হতো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আপনারা কি জানেন তিনি কে ছিলেন? এই দোকানের মালিক কে ছিলেন? তিনি আর কেউ নয়, তিনি কোটি কোটি হানাফি মতলম্বীদের একমাত্র মহান ইমাম, ইমাম সিরাজুল উম্মা, কাশিফুল গুম্মা, ইমামে আজম, ফকিয়ে আফখাম হযরত সাইয়েদুনা ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, অর্থাৎ প্রসিদ্ধ হানাফি মাযহাবের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যেনাকে ইমামে আজম আবু হানিফা বলা হয়। আর আজকের যে বিষয় আমরা সিলেক্ট করেছি তাও হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর আজকেরও আমরা ওনার স্মরণেই মাদানী পর্যালোচনার মধ্যে আলোচনা করব, ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। সময় সংক্ষিপ্ত কিন্তু আলোচনা অনেক, মুবাল্লিগিন আমাদের সঙ্গে রয়েছেন। আসুন সময় বেশি নিব না, সরাসরি আমি জহিরবের দিকে যাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার জীবনী সম্পর্কে প্রথমেই আমাদের কিছু মাদানী ফুল দিন, যাতে করে এনার জীবন সম্পর্কে আমরা প্রথমে জানতে পারি। কেননা আমাদের ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে হানাফি মাযহাব এর মানুষ, এর মতালম্বী বেশি। আলহামদুলিল্লাহ আমিও এবং হয়তো আমরা সকলেই এ সম্পর্কে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে কিছু বলুন।
আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আজকে মাদানী চ্যানেল এর অনুষ্ঠান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী নিয়ে পর্যালোচনা, মাদানী পর্যালোচনায় অংশগ্রহণ করতে পেরেছি।
আলহামদুলিল্লাহ।
যারা দর্শক বৃন্দ রয়েছেন মাদানী চ্যানেলের, আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন যে আজকে এমন এক মহান ব্যক্তিত্বের জীবনী পর্যালোচনা, তার কর্মময় জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে আমরা আলোচনা করতে বসেছি। যে মহান ইমাম আজকে সারা পৃথিবীতে যত সংখ্যক মুসলমান রয়েছে তার বলা হয় চার ভাগের তিন ভাগই কমবেশ ওনার অনুসারী রয়েছে, হানাফি মাযহাবের। ভারতবর্ষের মধ্যে নয়, শুধুমাত্র ভারতের বাহিরেও, ভারতবর্ষের বাহিরে এশিয়ার বাহিরেও, অন্যান্য
দেশের মধ্যে, আরব দেশের মধ্যে,
এশিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত এবং এশিয়ার মহাদেশ ছাড়াও
আফ্রিকা
মহাদেশের মধ্যেও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার যথেষ্ট অনুসারী পাওয়া যায়। আর আমরা সকলেই অবগত আছি আজিজানি ভাই, যে নিঃসন্দেহে ইসলামের যে চারটি মাযহাব রয়েছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, প্রত্যেকটা কিন্তু বরহাক, সঠিক মাযহাব আলহামদুলিল্লাহ, এবং এক মাযহাব অপর মাযহাবের অনুসারী ভাই ভাই।
কিন্তু এখানে আকাইদগত কোনো ডিফারেন্স নেই, আমলিভাবে কিছু মাসাইলের ব্যাপারে কিছু ডিফারেন্স আছে, সেজন্য মাসাইলের ব্যাপারে কিছু ডিফারেন্স থাকতেই পারে।
প্রত্যেকটা মাযহাবই কিন্তু হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা থেকে সাবিত।
জি,
কারণ দেখা গিয়েছে অবস্থার প্রেক্ষাপটে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকভাবে নামাজ আদায় করেছেন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটাকে নিয়েছেন, আরেকজন ইমাম আরেকটাকে নিয়েছেন, আরেকজন ইমাম, তার মানে সবটাই সঠিক। তো যে কথা আরজ করছিলাম যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পবিত্র নাম মোবারক হচ্ছে, আসল নাম হচ্ছে নোরমান, এবং তিনার পিতার নাম হচ্ছে সাবিত, এই জন্য বলা হয় নোরমান বিন সাবিত, অর্থাৎ সাবিতের ছেলে নোরমান। তার উপনাম কুনিয়াত হচ্ছে আবু হানিফা, সুবহানাল্লাহ, ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আমরা বলে থাকি যেহেতু ইনি সকল
চার
ইমামের মধ্যে শ্রেষ্ঠ। ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেদিন জন্মগ্রহণ করেছেন ওদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন।
আচ্ছা আচ্ছা।
এবং অন্যান্য ইমামদের, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা, সকলদেরই তিনি উঁচু অবস্থানের মধ্যে, চার ইমামের মধ্যে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছেন তাবেঈ বুজুর্গ। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 70 হিজরিতে ইরাকের প্রসিদ্ধ শহর কুফা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। আর 150 হিজরির 2রা শাবান, ইনার যে জন্ম থেকে নিয়ে বাল্যকাল, বাল্যকালের অসংখ্য ঘটনা রয়েছে, যৌবনকাল, তার অন্যান্য দিকগুলো অত্যন্ত উজ্জ্বল এক দৃষ্টান্ত। আলহামদুলিল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর তাকওয়া, পরহেজগারিতা বেমিসাল ছিল।
আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, দর্শকদেরকে বলবো যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং চারটা মাজহাব যে আমরা জানি, সকলেই আমরা জানি চারটি মাজহাব, আর মাজহাবের যে প্রয়োজনীয়তা সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি ছিলেন তাবিঈ বুজুর্গ, আর তাবিঈ বুজুর্গ বলা হয় যারা সচক্ষে সাহাবীদের দিয়ারাত করেছেন, সাহাবীদেরকে সহবাদ, সাহাবীদের সহবাদে থেকে
অবলম্বন করেছেন এবং ইমানের সাথে পর্দা করেছেন,
ইমানের সাথে পর্দা গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় কি তাবিঈ। আর আমরাও আলহামদুলিল্লাহ, আর স্বর্ণযুগ বলা হয় তিনটাকে,
জি
সাহাবাই কিরামের যুগ, আর
আপনার তাবেঈনের
যুগ, তাবেঈনের যুগ। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি যে আমরা স্বর্ণযুগের একজন মহান ব্যক্তিত্ব ওনার অনুসরণ করছি। নিশ্চয়ই এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার যারা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা মান্য করি, তার মাযহাব মতো আমরা আমাদের জীবনকে পরিচালিত করি আলহামদুলিল্লাহ।
এই বিষয়ে
তাবিঈ বুজুর্গ যেহেতু, তো এজন্য তার কিন্তু অন্য কোনো ইমাম কিন্তু তাবিঈ বুজুর্গ না,
না
শুধু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈ বুজুর্গ।
জি জি, এই বিষয়ে হাদিস কারিমের মধ্যে যেমন সরকার দু আলম নূরে মুজাসসাম, যেহেতু প্রসঙ্গ চলে আসছে এই জন্য আরো করছি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে, যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন যে সর্বোত্তম যুগ আমার যুগ,
জি,
অতঃপর তার পরবর্তী যুগ, এবং অতঃপর তার পরবর্তী যুগ, যাদেরকে আমরা চার ইমাম বলি তারা সেই মুবারক সময়কালে ছিলেন। হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাবিঈদের যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই যুগে ইন্তেকাল করেন, যার অর্থ হল খায়রুল কুরুন এ জন্ম নিয়েছেন এবং সেই সময় ইন্তেকাল করেছেন।
সুবহানাল্লাহ,
সেই মুবারক জামানাকে অন্য জামানার উপর শ্রেষ্ঠত্বের সুসংবাদ আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইমাম মালিক তাবিঈদের যুগে জন্মগ্রহণ করেছেন এবং তাবে তাবিঈদের যুগে ইন্তেকাল করেছেন।
জি,
ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তাবিঈদের রাহিমাহুল্লাহ তিনারা তাবিঈদের যুগে জন্মগ্রহণ করেছেন এবং তাবে তাবিঈদের যুগে ইন্তেকাল করেছেন।
আর বিশেষ করে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু সাহাবাই কিরাম আলিম রেদওয়ানের সাক্ষাতে সৌভাগ্য অর্জন করেন, আর কিছু সাহাবি আলিম রেদওয়ান হতে সরাসরি সরকারে কায়নাত হুজরত নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর বাণী শ্রবণ করেন।
সুবহানাল্লাহ,
যেমন তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিসে পাক নকল হয়েছে যে সাইয়েদুনা ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রেওয়ায়েতটি বর্ণনা করেন যে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আপন ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না, কেননা আল্লাহ তাআলা তার উপর দয়া করবেন আর তোমাকে তাতে লিপ্ত করে দেবেন। এই রেওয়াত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম ইনি সাহাবি সাইয়েদুনা ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে রেওয়াত করেছেন। কামাল ভাই আমাদের সঙ্গে রয়েছেন, কামাল ভাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকের বিষয়।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলে এমন একজন ইমাম যিনি ইলমের দিয় সাগর, তাকওয়া দিয় সাগর, আত্মসমালোচনা দিয় সাগর, মানে ইনি এত বিশাল ফরেজগারি মুত্তাকি। যেমন ওনার সম্পর্কে ইমাম আবু ইসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন ইমাম, উনি বলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যেমন আমাদের সামনে রমজান আছে, রমজানে উনি দিনে একটা রাতে একটা হজমে কোরআন করতেন, দেখেন হজমে কোরআনের মধ্যে সারা রমজান, অথচ উনি ব্যবসায়ী। আর আমাদের বর্তমান ব্যবসায়ী রমজানের মধ্যে মাল দামদা পানির মধ্যে ইনকামে আমরা ব্যস্ত, আর ইনারা এমন ব্যবসায়ী কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত,
শুধু ব্যবসায়ী না
ইমামও, দিন একটা করত রাতে একটা করত, এরপর এভাবে তিরিশটা, তিরিশ দিন বা উনত্রিশ দিন যে তারাবি হতো ওই তারাবির নামাজে একটা, একষট্টি ঈদের দিন আমরা খুশিতে আনন্দে হয়তো আত্মহরা, উনি ওই ঈদের দিনও একটা, এভাবে এক মাসের মধ্যে বাষট্টিটি হবনে কোরআন করতেন। এটা হচ্ছে ওনার মানে কোরআনে করিমের মধ্যে এক ভালোবাসা, মানে এর মধ্যে পড়ে থাকতো। এর সাথে সাথে উনি এত মালদার ছিলেন আর প্রচুর দান ও খায়রাত করতেন, মানে কৃপণতা ওনার মধ্যে বলতেই নেই,
দান সৎ করলে মাল কমে যাবে না,
হ্যাঁ ভাই দান করেন আল্লাহ তাআলা রাস্তায় এক দিনে দশ, এটা তো কোরআনের হুকুম,
জি
আমরা জানি। ইনি অগণিত মাল সৎকার করতেন, দান করতেন, ইনার মধ্যে এই একটা কোয়ালিটি গুণ বিষয়ে। এরপর উনি মেজরিটির সময় শিক্ষা দান ক্ষেত্রে ধৈর্যের কথা বলতেন, মানুষকে শিক্ষা দানে মানে উজার ছিলেন।
অভ্যাস ছিল, তিনি নিজে তো আলিম, আলিম মানে আলিম উস্তাদ না, ইমাম মুজতাহিদ, কিন্তু তিনি আলিমদেরকে অত্যন্ত মহব্বত করতেন, ছাত্রদের খুবই মহব্বত করতেন এবং তাদের জন্য তিনি অকাতরে টাকা দিয়ে করতেন। ওনার জীবনীর মধ্যে লেখা হয়েছে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই প্রায় তিনি ছাত্রদেরকে দাওয়াত দিতেন, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিতেন, তাদেরকে উত্তম খাবার খাওয়াতেন এবং উত্তম পোশাক পরিধান করাতেন, উপহার দিতেন। মানে তার যে সম্পদ ছিল ওই সম্পদকে দিনের জন্য এবং উলামায়ে কেরামের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছেন।
আল্লাহ, না এখানে তুমি দান সবকা হায়রাতে কিন্তু ক্লান্ত নাই অবরিত করবে। আচ্ছা, এখানে দুইটা মাদানি ফুল আমরা পেলাম এনার জীবনী থেকে। প্রথমত তো কোরআনুল কারিমের ব্যাপারে আপনি মাদানি ফুল দিলেন যে ইনি 62 খতম কোরআন কারিম করতেন কি কাবা শরীফের দরজা খুলে দেয়া হতো, খুলে দিয়ে তখন তিনি ওখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, কাবা শরীফের মধ্যে দুই রেকাত নামাজ আদায় করলেন, দুই রেকাত নামাজে উনি সমস্ত কোরআনুল কারীম খতম করে দিলেন।
সুবহানাল্লাহ,
খতম করে উনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। ওনার জিন্দেগির মধ্যে 55 বার উনি হজ করেছেন। তো উনি যখন ওই দণ্ডায়মান হয়ে দুই রেকাত নামাজের মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ খতম করেন, অথবা অনেকক্ষণ ধরে উনি কান্নাকাটি করতে লাগলেন, মোনাজাত করতে লাগলেন, তিনি দোয়ায় মগ্ন ছিলেন এমত অবস্থায়। আল্লাহু আকবার, বাইতুল্লাহ শরীফের এক কোণা থেকে আওয়াজ আসলো, আয় হায় হায়, তুমি ভালোভাবে আমার মারিফাত পরিচিতি জ্ঞান অর্জন করতে পেরেছ আর অত্যন্ত ইখলাসের সাথে খিদমত করেছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত তোমার যারা মাযহাবের উপর অটল থাকবে অর্থাৎ তোমার অনুসারী হবে তাদেরকেও ক্ষমা করে দিলাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ওনার যে কোরআনের প্রতি মহাব্বত আজকের আমাদের কোথায় চলে গেল? দর্শক বিন্দু, আমরা আজকের কোথায়? আজকের আমরা সূরা ফাতিহা পড়তে গেলে 7 আয়াতের মধ্যে হয়তো 7 আয়াতেই ভুল হবে, বিসমিল্লাহ শরীফ আমরা ঠিক মতো পড়তে পারি না, কোরআনুল কারিম ঠিক মতো আমরা পড়তে পারি না, নামাজ হয় কিনা তা আমরা জানি না, রুকু সিজদা আত-তাহিয়াত দুরুদ শরীফ জানি না, আমরা পড়তে পারি না। হয়তো আপনি আমি অনেক বড় ডিগ্রি অর্জন করে ফেলেছি কিন্তু কোরআনুল কারিম আমরা শিক্ষা অর্জন করতে পারি না, কিন্তু কোরআনুল কারিম এর মহাব্বত দেখেন, আপনি আমি যার অনুসরণ করি, আপনি আমি যাকে ভালোবাসি, যে ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনকে কতটুকু মহাব্বত করতেন, কোরআনকে কত ভালোবাসতেন, তার জীবনটাই পরিপূর্ণ কোরআন দিয়ে সাজিয়েছেন। কোরআনুল কারিমকে মহাব্বত করে করে উনি রমাদানুল মোবারক মাসে না শুধু, প্রত্যেকটি জিন্দগির ওনার রুটিন ছিল কোরআনুল কারিম খতম করা। এত ব্যস্ততার মধ্যে, এত ইমাম, এত বড় মাযহাবের ইমাম হলেন, এত মাসআলা মাসাইল মানুষের জন্য লিখে গেলেন, বলে গেলেন, আর আমাদের হয়তো অনেকের জেহেনের মধ্যে আসবে না কিভাবে হবে। এই জন্য আমাদের উচিত কোরআনুল কারিম শিক্ষা অর্জন করা, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনুল কারিম শিক্ষা দেওয়া হয়।
আমরা যার অনুসারী,
জি,
যাকে আমরা মানি, উনি 30 দিনে বা 29 দিনে তারাবির মধ্যে একটি খতমে কোরআন আদায় করতেন, উনি ব্যবসায়ী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু আজকে আমরা যারা অনুসারি, ব্যবসার কারণে ওই খতমে কোরআনকে তারাবির মধ্যে কেউ 3 দিনে, কেউ 7 দিনে, কেউ 10 দিনের মধ্যে শর্টকাট প্যাকেজ বানিয়ে নিয়েছি,
মানে রমাদান মোবারককে আমরা এখন ব্যবসার মাঠ বানিয়েছি। যদি আমরা পর্যালোচনা করতে চাই, যাই যে আজকে এখন রমাদান মুবারক আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে ইবাদতের জন্য, আর আমরা বানিয়ে নিয়েছি সেটাকে ব্যবসার ইনকামের জন্য।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু এটা বিপরীত ছিলেন
না। আমি এই আমি মাদানী চ্যানেলে আজকে যারা দর্শকবৃন্দ আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের ইমাম উনি এত বড় ব্যবসায়ী, যতদিন রমজান আছে ততদিন আমরা কোরআন খতম কি করি, তারাবির মধ্যে আদায় করি। কেন আমরা শর্টকাট করে সাত দিন মসজিদে যাই তারপর আর যাই না, দশ দিন মসজিদে যাই তারপর আর যাই না?
এখানে যেহেতু একটা প্রসঙ্গ আছে, তারা নিয়ে একটা ভুল কনসেপ্ট আমাদের, যে অনেকে আবার যারা যে বললেন সাত দিন বা পনেরো দিন বা দশ দিনে
এখানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ওনার আজকে দেখা ওনার ফাতিহা উরুস ওনার জীবন নিয়ে আলোচনা, উনি বলতেছেন আমি ওনাকে দেখেন মানুষের মধ্যে মানব তো থাকে মন্দর একটা দিক থাকে, যখন কেউ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে সমালোচনা করত, মানে আপনি এমন তেমন অনেকে বলে না, ঠিক উনি কেবল শুনতেন, যে সমালোচক তার কথা উনি কখনো রাগ করতেন। কেমন একটা জিনিস, কারণ আমরা আজকে সমাজের মধ্যে নিজের আত্মসমালোচনা যদি করতে পারি আর নিজের দোষ ত্রুটি যা আছে যদি দূর করতে পারি কবরে পরজগতে, এটা আমাদের জন্য কামিয়াবি। এটাই তো আমাদের ইমামের এক শিক্ষা, এই আজকের উরুস থেকে ফাতিহা থেকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির মধ্যে এই যে ইমাম আবু ইউসুফ ওনার জীবনের কথা বললেন, এখান থেকে আমরা তিনটা জিনিস শিখতে পাই। এক, কোরআনের মহাব্বত, দুই, আল্লাহর রাস্তায় মানুষের জন্য নিবেদিত প্রাণ, মানব ইসলাম মানবতার জন্য,
মানবতার জন্য সৃষ্টির জন্য।
দেখুন এটা আমাদের ইমাম আমাদেরকে শিখাচ্ছে মানবতার জন্য উজাড় করে দাও,
সৃষ্টির জন্য
সেবা, আল্লাহ আমরা খরচ করবো সৃষ্টির
সেবায়
সেবায়। আর একটা জিনিস, উনি ইলমে দিন শিখানোর জন্য একদম নিবেদিত প্রাণ, ইলমে দিন
জ্ঞান
প্রসার ছড়ানোর কাজে নিবেদিত প্রাণ। আর আত্মসমালোচনা করলে কেউ রাগ করতো, এখানে একটা শিক্ষার বিষয়, আপনি ভালো কাজ করতে যান সমালোচনা করবে, কিন্তু আমাদের একটা অভ্যাস আছে আরে আমি ভালো কাজ করি তারপর আমার সমালোচনা করে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সর্বদাই ভালো কাজের মধ্যে নেক কাজে ব্যস্ত থাকতো, কিন্তু যারা সমালোচক তাদের উপর কখনো কি করেন নাই, রাগ করেন। আচ্ছা, ওনার ওনার আদব কাদার দিকে যদি আপনি লক্ষ্য করেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, আজকে আমরাও তো শিক্ষা অর্জন করি, আমাদেরও কোন ওস্তাদ রয়েছে, আমরাও কারো থেকে লেখাপড়া করেছি। আল্লাহ আকবার। আল খায়রাতুল হিসান নামক কিতাবে 82 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জীবনে কখনো নিজের শ্রদ্ধেয় উস্তাদ সাইয়েদুনা ইমাম হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত ঘরের দিকে পা প্রসারিত করে ঘুমান নাই। অথচ তার রাদিয়াল্লাহু আনহু ঘর ও তার সম্মানিত উস্তাদ রাদিয়াল্লাহু আনহু এর ঘরের মধ্যে প্রায় 7টি গরীব ব্যবধান ছিল। এটা আমরা যদি একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, ওস্তাদের গুরুত্ব আমাদেরকে বোঝাচ্ছেন, কিন্তু আমাদের ইমাম হ্যাঁ রেসপেক্ট কিভাবে আমরা করবো, কিন্তু আজকের আমরা অহরহ দেখছি যে আমাদের ছাত্ররা আমাদের এই ওস্তাদদেরকে কিভাবে কি করছে আমাদের চোখের সামনে,
আমরা তো কত কিছু দেখি ওস্তাদকে গুলি করে মেরে ফেলা হচ্ছে।
আচ্ছা, এগুলো এখন আমাদের শিক্ষা কি, আমাদের ইমাম আমাদেরকে কি শিখাচ্ছেন? আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা যাতে করে ওস্তাদের খিদমত করি, আমরা যাতে করে বড়দের সম্মান করি। ওস্তাদ ওনার বাসা থেকে 7 গলি দূরে, তারপরও ওই বাসার দিকে ওই ঘরের দিকে কখনো পা প্রসারিত করে উনি ঘুমাননি। আল্লাহু আকবার, এমন আদব এমন কায়দা। একটা তো হচ্ছে সামনে রয়েছে ওস্তাদ সাহেব, তার সামনে আমরা হুজুর হুজুর জি স্যার এভাবে করে জি জি বলে থাকি, তাকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু তার পিছনে আচ্ছা এই জিনিসগুলো আমরা দেখি দাওয়াত ইসলামই আমাদেরকে শিখে দেয়। একবার আমাদের যে মুবাল্লিগ দাওয়াত ইসলামী হাজী শাহিদ আত্তারি দাওয়াত বরকাতুল আলিয়া, ওনার জীবনের মধ্যে উনি যখন বাংলাদেশের সফরে ছিলেন তো নিগরানি সুরার একটা ফোন আসলো ওনার কাছে, তো উনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে উনি কথা বলছেন বসা থেকে দাঁড়িয়ে, তো কথা শেষ অটোমেটিক্যালি জিজ্ঞাসা করলেন যে হুজুর ওনার কল আসছে, আপনি বসা ছিলেন বসেই কথা বলতে পারতেন, দাঁড়িয়ে গেল গেলেন, বললেন তিনি আমার বড়, তিনি আমার উপরে, তিনি আমার নিগরান, তিনি আমার চেয়ে অনেক উপর লেভেলে রয়েছে, তার আমার রেসপেক্ট আছে, তাকে সম্মান, তার আদব রয়েছে, আমি তার সামনে বসে তাকে আদব করব কেন? সে যখন আমার থেকে দূরে চলে যাবে, আমার অগোচরে রয়েছে, আমার সামনে নেই, আমি তাকে ওই অবস্থায় তখনও আমি সম্মান করব। মানে এই হচ্ছে শিক্ষা,
আদব। আসলে এটা শরীয়তের মাসআলা না, কিন্তু এটা হচ্ছে আদব। বলা যাচ্ছে না বা আদব বা নসিব,
বে আদব বে নসিব। আমিরে আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া, ওনার জীবনের মধ্যে দেখা যায়, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছেন, যে উনি ছোট বাচ্চা থেকে শুরু করে, ওনার দুটি সন্তান, একজনের নাম হচ্ছে মুহাম্মদ আর একজনের নাম হচ্ছে আহমদ, ছোট ছেলে বড় ছেলে। তো উনি বলতেছেন যে যত যখন থেকে আমি তাদের নাম এই আহমদ এবং মুহাম্মদ দেখেছি, তখন থেকে তাদের দিকে আমি আমার পা প্রসারিত করিনি এই নামের আদবের কারণে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে বুজুর্গদের দিন থেকে আদব কায়দা শেখা যায়, যেভাবে করে আজকে বর্তমান জামানার মধ্যে আমি আহলে সুন্নাতের জাতে মুবারাকা থেকে আমরা শিখতে পাচ্ছি, যে আমাদেরকে তিনিও শিক্ষা দিচ্ছেন যে এভাবে আদব করতে হয়। সৈয়দা দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি একটি ওনার জীবনী বর্ণনা করেন এভাবে, আমি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেবায় 20 বছর ছিলাম ওনার খিদমতে। 20 বছরে আমি কখনো একবারের জন্য ইমাম আজম আবু হানিফাকে খালি মাথায় দেখিনি, একবারও। সর্বদা
খালি মাথায় দেন নাই, মাথায় কি অন্য কিছু দিয়ে রাখছেন নাকি?
মাথার মধ্যে যেমন আজকে আমরা ইমামা পড়লাম।
আচ্ছা আচ্ছা, ইমামা এবং টুপির কথা বলছি।
অর্থাৎ উনি সর্বদা এই মাথাকে কি দেখে রাখতেন, ইমামা হোক টুপি যেটাই হোক। আচ্ছা, এখন এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার 80 বছরের হায়াত, আমরা তো ঘুমাইলে ফা প্রসারিত করে ঘুমাই, ঠিক না? উনি কখনো ফা প্রসারিত করে কি করে নাই,
ঘুমান ঘুমান নাই
কখন। তখন একবার এই দাউদ তাই রহমতুল্লাহ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যখন একাকিত্বে থাকেন তখন তো একটু
লম্বা করে
করতে পারেন, এর জবাবে কি বললেন? বললেন আমি জনসম্মুখে পাকে গুটিয়ে রাখি লোকের সম্মানে, আর যখন একাকিত্ব হব পাকে আমি প্রসারিত করব, আমি কি আমার রবকে সম্মান করব না? আমি কি আমার আল্লাহকে সম্মান দেখাবো না?
এই জন্য গুটিয়ে রাখি,
আমার দ্বারা কখন এটা হবে না, প্রসারিত করা।
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা যে বিষয়টা, যে কামাল ভাই যে বিষয়টা বললেন, যে আসলে ওনাদের তাসাউর কল্পনা, মানে এটাই ছিল, এটা বুঝে আসছে জিনিসটা, যে আমরা সবসময় আল্লাহ তাআলার দরবারে হাজির আছি, এবং ওনাদের দৈনন্দিন কর্মময় জীবনটা ছিল এই ধাঁচের, যে সর্ব অবস্থায় যে মাথা খালি না রাখা।
আচ্ছা, এনাদের চিন্তা ভাবনা থাকতো এরকম যে আমি আমার প্রত্যেকটা কাজ আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য করতে হবে,
ওনাদের এইটাই মূল। আল্লাহ আমাকে সর্বদা
দেখেছেন, আল্লাহ আমাকে দেখছেন।
আমি দেখেন আজকে আমরা লোক সমাজের বই অনেক কিছু পরিহার করি, কিন্তু একাকিত্বে আবার করে নি, কিন্তু ওনাদের অন্তর সর্বদা আল্লাহর বইয়ে এতই বিভুর, আমাকে আল্লাহ দেখতে,
আল্লাহ
যেন আমার আমির আলোচনার একটা স্টিকার দেখতেন,
জি জি আল্লাহ
দেখতেছে,
আল্লাহ দেখতে।
আপনি যেখানে থাকেন যদি এই একটি দেন দ্বারা না আমার আপনার যারা আমরা ইমাম আজমের অনুসারী,
আমরা যারা সুযোগ, আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি,
হ্যাঁ ওভারঅল
ওভারঅল যে আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি, আমাদের এই কনসেপ্ট যদি ভিতরে আমাদের বসে যায় যে আল্লাহ আমাকে দেখছে, তাহলে আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব না, আমার পক্ষে কাউকে ধোকা দেওয়া সম্ভব না, আমার পক্ষে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা সম্ভব না।
তৎপর মারছে,
আচ্ছা
উনাকে যে কোনো খারাপ
থাপ্পর মানে চর মারতে,
চর মারা দিয়ে উনি চাইলে, উনি আমি চাইলে এখন একটা বলদান দিতে পারি,
আচ্ছা
কিন্তু আমি আল্লাহ তোমার সন্তুষ্টি নেব না, মাফ করে দিই
আল্লাহ।
কেন একজন ব্যবসায়ী, একজন উচ্চ মর্যাদার ক্ষমতা ব্যক্তিত্ব সমকালীন
ব্যক্তিত্ব সম্পন্ন,
হ্যাঁ সবার ইমাম, এই অবস্থায় উনি কি করতেছে?
ক্ষমা করে,
ক্ষমা করলে।
আর ইমামে আজম আবু হানিফা কামাল ভাই যে বিষয়টা, ওনার একদিকে যেমন ক্ষমা তাকওয়া
জি
ইবাদত, মানে আমরা যদি আলবিসানি ভাই যে বিষয়টা আজকে নিয়ে আমরা বসছি, যদি আমরা ওনাদের এক একটা চ্যাপ্টার একটা দিক নিয়ে আমরা আলোচনা করি, মনে হয় আমাদের শেষ হবে না। যেমন ওনার শেষ করার বিষয়
হচ্ছে বিনয়ী,
বিনয়ী
আমির ইবাদত। আমির আলোচনাত বলেন যে মনে রাখবা, মুবাল্লিগদেরকে বলেন, ওনার মুরিদদেরকে বলেন যে মনে রাখবা যে যেই গাছে ফল ধরে ফল, ওই গাছের ডাল ঝুঁকে যায়, ওই গাছ কিন্তু ঝুঁকে যায় অটোমেটিক্যালি। এখন আম গাছ আমাদের আম ধরছে, আম হচ্ছে, বন্যায় আমও পড়ছে, আমরাও খাচ্ছি, খাবো আরো, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তাআলা নসিবে থাকে। তো এই আম গাছের ডাল কিন্তু ঝুঁকে যায় আম ধরার কারণে। তো এজন্য যে মানুষ যত বড় হয় ওই মানুষ বেশি বিনয়ী হওয়া উচিত, নিচু হওয়া উচিত। এজন্য আমির আলী সুরত বলেন যে নিজেকে সবচেয়ে খারাপ মনে করো আর তোমার চেয়ে সবাই ভালো মনে করো, সবাইকে ভালো মনে করো, এটাই হচ্ছে এই। আর আজকের যারা ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে আমরা অনুসরণ করি, ভালোবাসি, তাকে আমরা মানি, তার মাযহাবের মধ্যে আমরা রয়েছি, তাদের জন্য একটা মানে সুসংবাদ, মানে দিল ভরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তাযকিরাতুল আউলিয়ার 182 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে যে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর উপরে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক দয়া।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মদিনা শরীফে সরকারের নামদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজায় উপস্থিত হলেন, সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, তখন রওজায় আনোয়ার থেকে আওয়াজ আলো, রওজায়ে মুবারক থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, ওয়া আলাইকা সালামু ইয়া ইমামাল মুসলিমিন।
সুবহানাল্লাহ।
অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য গৌরবের বিষয় যে আমাদের ইমাম এর সাথে কেমন
সম্পর্ক
ছিল, সালাম দেওয়ার সাথে সাথে। এটা আমরা হাদিসে পাকেও শুনেছি এবং দেখেছি, পড়েছি যে আশিকরা যখন সালাম দেয় সালামের জবাব আল্লাহ রাসূল
আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আনওয়ার থেকে তার প্রদান করে।
কিন্তু এটা তো একেবারে চাক্ষুষ প্রমাণ, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তাযকিরাতুল আউলিয়ার মধ্যে বর্ণিত রয়েছে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আর
আল্লাহু আকবার। এখানে আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করতে চাচ্ছি আপনাদের এই থেকে রেফারেন্স থেকে, যে তার মানে ইমামুল মুসলিমিন, মুসলমানদের ইমাম, এই লোকটা আমরা দেইনি,
মানে আমাদের হাতে সময় একেবারে কম রয়েছে, একটা প্রশ্ন করব জহিরের কাছে যে আমরা মাযহাব এর মধ্যে রয়েছি না, মাযহাব হানাফি মাযহাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা বিশ্বাস করি, তার অনুসরণ করি, তিনি যেভাবে মাসআলা লিখেছেন ওই অনুযায়ী নামাজ আদায় করি, তো এই যে মাযহাব আমরা মানি, মাযহাবকে অনুসরণ করা, মানামানি অনুসরণ করা, তাকলিদ করা, কাউকে কারো দেখানো পথে চলা, এটা কতটুকু দরকার এই মুহূর্তে আমাদের?
এটা তো কোরআনে পাক আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ তার রাসূল এবং তোমাদের মাঝে যারা মানে ওলামা ইকরাম রয়েছে, নেতৃস্থানে রয়েছেন, বুজুর্গ রয়েছে, তাদেরকে তোমরা অনুসরণ করো। এবং এই যে দিনে মুহাম্মাদি, যেটা আমরা মুহাম্মাদি মুহাম্মাদি, এটা কিন্তু মূলত দিনে ইব্রাহিমি এর অনুসরণ, যা কোরআনে পাকে বিস্তর। আসলে এই যে এই অধ্যায়টা যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন, এই অধ্যায়টা কিন্তু একটা বিস্তীর্ণ ব্যাপার। অর্থাৎ ইসলামের উপর যে সকল নবীগণ আলাইহিমুসসালাম, সকল নবীগণ ইসলামের উপর এসেছেন, একজন একজন দিনে মুহাম্মাদি, এটা হচ্ছে দিনে ইব্রাহিমের অনুসরণ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছেন সাহাবাই কেরাম, সাহাবাই কেরামদের অনুসরণ করেছেন তাবেইন, তাবে তাবেইন, স্টেপ বাই স্টেপ। এই তাকলিদ মানে হচ্ছে অনুসরণ, যে কথাটা আপনি বলেন, তার মানে এই অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নিজে কোরআনে পাক হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেটা স্টেপ বাই স্টেপ হয়ে আসবে। যে কোরআন এবং হাদিসে যেটা রয়েছে, কোরআন হচ্ছে একটা সার অংশ, সেটার ব্যাখ্যা আসছে হাদিসে কারিমা, কোরআন এবং হাদিস, সেটা থেকে বের করে আরো যে সকল মাসআলা গুলো আমাদের প্রয়োজন। এখন যদি আমি চাই যে আমি ডাইরেক্টলি কোরআন থেকে কোনো মাসআলা বের করব, তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভবপর নয়। বরং কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যা ইজমা হয়েছে, কিয়াস করা হয়েছে, সে দৃষ্টিকোণ থেকে আমাদের পর্যায়ক্রমে আমাদের কাছে আসতে হবে। তো ঠিক এই পর্যায়ক্রমের যে বিষয়টা, যে আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন সাহাবাই কেরাম, সাহাবাই কেরামদেরকে অনুসরণ করতেন তাবেঈন, এবং তাদের মধ্য থেকে যে মাসআলা কোনো, যদি সাহাবাই কেরামদের মধ্যেও কিন্তু সবাই নিজেদের মাসআলা নিজের সমাধান করতেন না, বরং যে সাহাবা
ইকরাম আলী মরিদওয়ানের মাঝে অভিজ্ঞ ছিল,
সান্নিধ্য
লাভ করেছেন, অভিজ্ঞ বেশি ছিল, ওই সকল সাহাবায়ে কেরাম কাছে অন্যান্য সাহাবায়ে কেরাম যেতেন, যাওয়ার পর সেখানে সলিউশন করা হতো, তখন তারা সবাই সেটা জেনে নিতেন। তার মানে তাকলিদের বিষয়টা সাহাবায়ে কেরাম আলী মরিদওয়ানের থেকে জানতে পারি যে অভিজ্ঞ বেশি তার কাছ থেকে সলিউশন নেওয়া। পরবর্তীতে আসছেন এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার পর পরবর্তীতে যারা আসছেন সকলে কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলাকে অনুসরণ করেছেন। এবং আজকে প্রায় কমবেশ 1350 বছর কমবেশ অতিবাহিত হয়ে আসছে, এটা যুগের পরস্পরায় সমস্ত আউলিয়ায়ে কামিলিন গণ তাকলিদ করে এসেছেন আমাদের কাছে। এটা আমাদের ভারতবর্ষের যে ইসলাম আমরা পেয়েছি, ইসলাম থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার মাধ্যমে পেয়েছি, বাবা শাহজালাল আলী আমিনের মাধ্যমে পেয়েছি, আমরা শাহবরান রহমতুল্লাহ তাআলার, বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, শাহী বুলদাদি রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে,
আউলিয়া
কেরামের মাধ্যমে। মোট কথা, তো এই যে যিনারা আমাদের কাছে ইসলামটা নিয়ে এসেছেন, আমাদেরকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের পরিবর্তন করিয়ে দিয়েছেন, তারা প্রত্যেকে তাকলিদওয়ালা ছিল, তারা প্রত্যেকে ইমামকে অনুসরণ করেছে। তো আমাদের উপর, এবং এটা কোরআনের যেহেতু নির্দেশ, আর গুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেটা আমি কিছুক্ষণ পূর্বে যে হাদিসটা পাঠ করলাম যে আমার যুগ, হ্যাঁ আমার যুগ, আমার পরবর্তী যুগ, আর পরবর্তী যুগকে তোমরা অনুসরণ করো, গুরু সাল্লাল্লাহু এই হাদিসে কারিমার উপরেই আমল হচ্ছে।
জি মাশাআল্লাহ। তো এর থেকে বোঝা যায় যে আমাদেরকে কারো অনুসরণ করা উচিত, আর আমরা আলহামদুলিল্লাহ কেনই বা না, তাবেঈ বুজুর্গ যিনি সাহাবীদের সঙ্গ প্রাপ্ত হয়েছেন তারই আমরা অনুসরণ করি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অনুসরণ করতে থাকব। আমাদের হাতে সময় একেবারে কম রয়েছে, একটু সময়ের জন্য কামাল ভাই বলবেন।
এই জন্য আমি বলি, বলতে হয় সময় নাই বিদায়।
জি,
আমরা আজকে যারা কেউ কাউকে একে অপরকে ফলো করি,
জি জি,
ইমাম আজমকে আমরা কেন করবো? উনি ওনার হায়াতের মধ্যে লাগাতার রমজানের রোজা সহ 30 বছর রোজা, আর জীবনের মধ্যে আর 30 বছর ওনার নামাজ এমন গিয়েছে প্রতি একটি রাকাত একটি হজমে করা। দ্বিতীয়, উনি ওনার জিন্দেগীর মধ্যে 45 বছর ইশারে রুজু দিয়ে ফজর নামাজ পড়ছেন, কেমন আল্লাহ
আল্লাহ।
আমি বলবো আমরা যারা ওনার অনুসারী আমাদের সৌভাগ্য আমরা যে ওনার অনুসারী হতে পারছি
আলহামদুলিল্লাহ। আজকের যে আমরা আলোচনা করছি এটা আমাদের সৌভাগ্য, কেননা বুজুর্গদের আলোচনা করে আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির মাধ্যম। আমাদের হাতে সময় কম, দর্শকদের জন্য কিছু বলুন।
তো আমি আজকে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা যে কয়েকটি দিকের উপর আলোচনা হলো, দানশীলতা এবং ক্ষমা করার মাধ্যম, আমরা অন্তত পক্ষে দুইটা গুণ যদি, তার তো হাজারো গুণ, দুইটা গুণ যদি আমি নিয়ে নিই, দানশীলতা দান করি আর ক্ষমা, এই জিনিসটা আমাদের কাছে একেবারে উঠেই গেছে। আমরা কাউকে ক্ষমা, স্বামী তার স্ত্রীকে ক্ষমা করতে চায় না, স্ত্রী তার স্বামীকে ক্ষমা করতে চায় না, ছেলে তার বাবাকে ক্ষমা করতে চায় না, বাবা তার ছেলেকে ক্ষমা, মানে অন্য তো দূরের কথা, একেবারে কাছের যে সম্পর্কটা তাকেও। কিন্তু আমরা যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, নিজেকে আশেকের রসুল দাবি করি, ইমামে আজম আবু হানিফার উত্তরাধিকারী দাবি করি, তাহলে আমাদের মাঝে অন্তত পক্ষে এই কোয়ালিটিটা নিয়ে আসা উচিত।
দুইটা কোয়ালিটি বললেন, একটা হচ্ছে ক্ষমা
আর একটা হচ্ছে দানশীলতা।
দানশীলতা। আচ্ছা, আজকের আমাদের সময় খুবই কম দর্শকবৃন্দ, আরো কিছু বলার ছিল অনেকে, আমার জহির ভাই এবং কামাল ভাই অনেক কিছু তৈরি করে রেখেছিলেন কিন্তু আমরা বলতে পারি নাই। আশা করি যদি অন্য কোনো সময় হয় আমার মহান ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার জীবনী নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য হয়, এটা সৌভাগ্যের ব্যাপার, যদি হয় তাহলে আবারও আপনাদের সাথে শেয়ার করবো, এ সম্পর্কে জানবো। বুজুর্গরা রয়েছেন আমাদের, ইমামরা রয়েছেন, তাদের সম্পর্কে জানা আমাদের অতীব জরুরি, আমাদের বাচ্চাদেরকে, আমাদের নসলদেরকে, আমাদের সন্তানদেরকে জানানো অতীব জরুরি যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কে। আর মাদানী চ্যানেলের এটাই একেবারে অল্প প্রয়াস আমাদের যে আপনাদের নিকট সংক্ষিপ্ত সময়ের মধ্যে এনার জীবনী সম্পর্কে কিছুটা হলে আমরা জানাতে পেরেছি। আশা করি এ থেকে আমরা উপকৃত হব এবং উপকৃত হচ্ছি, আরো হতে থাকবো, কিন্তু মাদানী চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। আমি সকল দর্শকদেরকে বলবো, ঘরের মধ্যে ওনার নাম নিয়ে ওনার স্মরণে ফাতেহা করুন। আপনি ফাতেহা করতে হলে এমন শর্ত নয় যে আপনি অনেক কিছু বাজার থেকে নিয়ে আসবেন, মিঠাই নিয়ে আসবেন, তো ভালো ভালো খাবার নিয়ে আসবেন, শর্ত নয়। আপনি যা কিছু পাক করেছেন এর মধ্যেই আপনি ফাতেহা করে দিন। একবার সুরা ফাতেহা পাঠ করুন, তিনবার সুরা ইখলাস পাঠ করুন, কয়েকবার দুরুশি পাঠ করুন, এরপরে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন যে আল্লাহ আজকের এই যে খানা আয়োজন হলো আর যা কিছু পাঠ করলাম এর স্বভাবকে প্রথমে রসুল পাক সাল্লামের খিদমতে পেশ করুন, রওজায় পেশ করুন, এরপরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে পেশ করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি দুনিয়া এবং আখিরাত উত্তম হবে, ওনার ফয়েজ ও বরকত আমরা পাবো, দুনিয়াতেও আমাদের ভালো হবে আখিরাতেও আমাদের ভালো হবে। এই কাজটা আমরা সকলে মিলে করি, ওনার নামে ফাতিহা করি, ওনার নামে মিরাজ শরীফের আয়োজন করি, প্রত্যেকটি মসজিদের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা বয়ানের জন্য যিনি ইমাম সাহেব রয়েছেন তাদেরকেও বলি যে হুজুর আমাদেরকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে বলুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি এই মহান ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা জানতে পারবো। আরেকটি আরো অবশ্যই করবো, আমি আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে এখন যেহেতু শাবানুল মুআজ্জাম মাস, এখানে আমি আহলে সুন্নাত লিখিত একটি কিতাব প্রিয় নবীর মাস, এটা আমরা অবশ্যই পাঠ করে নিব এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এনার কিছু চরিত্রের কিছু দিক নিয়ে একটি রিসালা অস্তুর বাড়ি ধারা, আমির আল সুন্নাতের লিখিত রিসালা অস্তুর বাড়ি ধারা, এটা আপনারা মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন। আর যদি মাকতাবাতুল মদিনা না থাকে তাহলে www.dawatislam.net ওখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে খুব সুন্দর সুন্দর দিক নিয়ে আলোচনা করেছেন আমির আল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া। আর আমির আল সুন্নাত বলেছেন যে সকলের উচিত যে রমজান মাসের আগে আগে ফয়জানে রমজান রমজানের ফজিলত কিতাবটি অবশ্যই অধ্যয়ন করে নেয়া। এর মধ্যে আমরা রমজান কিভাবে পালন করব, রমজানের যে রোজাগুলো পালন করব এর আহকামগুলো এর মধ্যে দেয়া রয়েছে, তো এটাও আপনারা মাকতাবা থেকে নিয়ে অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ তাআলা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ আযা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যারা আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে রয়েছেন সকলকেই আমরা আরো একবার মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের সুন্দর সুস্থ জীবন কামনা করে এখানেই বিদায় নেব। মদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
মদানী পর্যালোচনা, মদানী পর্যালোচনা, মদানী পর্যালোচনা, মদানী পর্যালোচনা।